চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এ গোলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান শাহিনশাহ আউলিয়া, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটিকে দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করবো এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজাইল ও বরকত আহাদিসে তাইবার মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই মাস গোসে পাকের মাস, এই মাসকে বিশেষ করে স্মরণ করা হয় আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ঘিরে, এবং দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল ডিপার্টমেন্টটি এই মাসে একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করেছে যার নাম হচ্ছে শাহিনশাহ আউলিয়া। প্রথম তারিখ থেকেই আমাদের এই অনুষ্ঠান চলমান এবং এক একটি বিষয়ের উপর আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের পীর ও মুর্শিদ, পীরানে পীর, পীর দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীরে পীরা, মীরে মীরা, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর দীনে খিদমত নিয়ে আলোচনা করব। দীনের জন্য আমার বড় পীরের অবদান কী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী খিদমত উনি করেছেন, মুসলিম উম্মার সংশোধনের জন্য কী কী খেদমত উনি করেছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আজকে আমরা মুবাল্লিগবৃন্দ থেকে আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে আছে জাবেদ ভাই এবং ইকরাম বাপু, এবং নাতখা হিসেবে আছে আমাদের মেহবুব ভাই। আসুন অনুষ্ঠানটি একটি কালাম দিয়ে শুরু করে এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সল্লি আলা রসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা হাবিবিনা, সল্লি
লগ্ন
লাগছে মন হই তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে
মাশাআল্লাহ মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান শাহিন শাহে আউলিয়া। আজকে বিষয় নেওয়া হয়েছে হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দিনী খিদমতের ব্যাপারে। আসুন, ইকরাম ভাই আছে আমাদের সাথে, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দিনী খিদমত কেমন ছিল?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহসান। আল্লাহ সাবধান, যারা আমার আল্লাহর বলি, যারা কাদের না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয় পরকাল সম্পর্কে। তাহলে এ থেকে বোঝা যায় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, কেননা তাদের পক্ষে সবসময় আল্লাহ পাকের স্পেশাল দয়া কাজ।
বেশক বেশক।
এবং আরেকটি কথা হচ্ছে যে বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া, সেই হিসাবে গোসে পাক শাহিনশাহ বক্তাদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ছোটোবেলা থেকেই ইলমে দিনের প্রতি তাঁর যোগ শোক ছিল, সাথে সাথে দিন হিদমত করার জন্য কেন অনেক বিষয়ে কাজ করে। প্রথমত মাজহাব, আমি কেমন, আমার মধ্যে কী কোয়ালিটি আছে, আমি কাকে ফলো করব এবং কাকে ফলো করে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং সেই মেসেজটা আমি মানুষের কাছে পৌঁছিয়ে দেব। গোসপাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন। তিনি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা এর মাজহাব ছেড়ে ইমাম আজমের মাজহাবে চলে আসার জন্য মনস্থ করলেন। রাতে শয়ন করলেন, স্বপ্নের মধ্যে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই তিনি স্বপ্নে তশরিফ আনলেন। তিনি বলতে লাগলেন, বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনি আমার মাজহাব ছেড়ে ইমাম আজমের মাজহাবে চলে যান না, কেননা আপনি চলে যাওয়া হলে আমি আল্লাহ পাকের দরবারে কি নিয়ে যাব। আল্লাহ পাক যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আহমদ বিন হাম্বল, তুমি আমার জন্য কী এনেছো, তুমি এত বছর তোমাকে হায়াত দিয়েছি, তুমি কী করেছো, আমার জন্য কী এনেছো, আল্লাহ পাককে দেখার মতো কোনো আমল আমার কাছে নেই, তবে হ্যাঁ একটা আমল আছে, আমি সেদিন আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, আল্লাহ আমি তোমার দরবারে তোমার জন্য আমি আব্দুল কাদের জিলানিকে নিয়ে এসেছি।
অথচ আমার সৈয়দি গোসে পাকের অনেক আগের ইমাম,
অনেক আগের
ইমাম এবং চার হক ইমামের মধ্যে একজন
একজন,
অথচ উনি ওসিলা করবেন গোসে পাকের।
আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তিনি বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে কি করবো, পেশ করো আল্লাহ পাকের দরবারে পেশ করবো। তাহলে দেখুন গোসে পাক শাহিনশাহ বাগদাদের মর্যাদা কেমন ছিল।
জি জি।
তৃতীয়ত হচ্ছে যে আমরা সকলে জানি গোসে পাক আমরা কারামত অনেক শুনে থাকি, যে মিথ্যা, যে আম্মাজান বলেছেন মিথ্যা না বলার জন্য, কেননা নবী করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মোবারকাতে প্রমাণিত যে মিথ্যা বলার কারণে কাঁধের যে ফিরিস্তা রয়েছে এগুলো দুর্গন্ধের কারণে অনেক দূরে চলে যায়। তাহলে এই যে মেসেজ, এটা আজকে দেখবেন একজন ব্যক্তিকে মানুষ আইডল তখন মানে যখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে।
জি।
আবার কোনো একটা যদি হেরফের হয়ে যায় তখন আবার ওই আইডলকে ছেড়ে দিতে দেরি করে না। এই জন্য আল্লাহ পাক সাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ।
বেশক
বেশক। এই জন্য গোসে পাক শাহিনশাহ বাগদাদ আমার নবীর আদর্শকেই বুকে ধারণ করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য এই 40 জন ডাকাতের সামনে পর্যন্ত সত্য বলেছেন, মিথ্যা বলেননি। আর এটার মাধ্যমে ওই 40 জন ডাকাত তওবা করেই আবার তারা ইসলামের ছায়াতে চলে এসেছে।
বেশক।
এর চেয়ে বড় হেদমত আর কি হতে পারে? কারণ হেদমত অনেকেই অনেক রকম করবে, সত্যিকার অর্থে খিদমত আল্লাহ পাক কার মাধ্যমে খিদমত নেবেন এটা আল্লাহ পাকই ভালো জানে। এই একটা মেসেজের মাধ্যমে এই 40 জন ব্যক্তির আমল পরিবর্তন, এটা কিন্তু খুব সাধারণ কথা নয়। কারণ আমরা যেখানে নিজেদের সন্তানকে মডিফাই করতে পারি না, নিজেদের সন্তানের মাইন্ড সেট আপ করতে পারি না, সে জায়গায় 40 জন ব্যক্তির 40 ধরনের মন, 40 ধরনের কনসেপ্টটাকে এক জায়গায় এনে তাদেরকে একই রাস্তায় চালানো, এটা অনেক টাফ।
জি।
আর এটাই হচ্ছে বেলায়ত, যেটার মাধ্যমে আল্লাহ পাকের বান্দাদেরকে অপারক করে দেন এবং আল্লাহ পাকের বান্দাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য ওনারা এই পৃথিবীতে আগমন।
খুব সুন্দর পয়েন্ট আমাদেরকে ইকরাম ভাই বলেছেন। আসলেই দিনের খেদমত করার জন্য আল্লাহ পাক কিছু বান্দাদেরকে বেছে নেন, যারা আল্লাহ পাকের দিনের খেদমত করে থাকে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে জাবেদ ভাই অসংখ্য মুসলমান আছে, কিন্তু দিনের দায়ী সবাই না, দিনের খেদমত সবাই করতে পারে না। আল্লাহ পাক যাকে নির্বাচন করেন তারাই দিনের খেদমতের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন। কি বলবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد। আসলে এমন একটা বিষয় আজকে, গোসে পাকের দিনে খিদমত, এর মধ্যে শুরুতেই আমার হুজুর বলেছেন যেটা আলহামদুলিল্লাহ, যে শুরুতেই জেনার আমার গোসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অর্থাৎ ইলমে দিন অর্জন করার জন্য সবেমাত্র তিনি কী করেছেন, বের হয়েছেন, সফর শুরু করেছেন, তৎমধ্যেই পথের মধ্যেই আলহামদুলিল্লাহ 60 জন ডাকাতের সর্দার সহ তওবাকাল মানুষ তওবা নসিব হয়ে গিয়েছে। আসলে এই বিষয়ে আমি একটু করে বলবো, কেননা এই ওয়াকিয়াটা যেটা ইমান আফরোজ ওয়াকিয়া, যেটা আমাদের অন্তরকে নাড়া দেয়,
ইমান উদ্দীপক ঘটনা,
উদ্দীপক ঘটনা। হ্যাঁ
জি,
আমার গোসে পাকের একজন আল্লাহ পাকের বলি আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে অসংখ্য প্রশ্ন করছেন, একটার পর একটা প্রশ্ন করছেন। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তিনি এই প্রশ্নটাও করলেন যে হুজুর, আপনি আপনার মূল খাণ্ড ভিত্তি কিসের উপর রেখেছেন? তখন সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার মূল খাণ্ড ভিত্তি আমি সততা এবং সত্যবাদিতার উপর রেখেছি।
জি বেশক,
আমার গৌসে পাক বলছে আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, জীবনে কখনো আমি কি ভুল করিনি, এমনকি আমি শৈশবকালেও কি করিনি, ভুল করিনি। সেই সুবাদে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ঘটনাটা চলে আসে যে হজের মৌসুমে আমার গৌসে পাক রাদিয়াল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি জঙ্গলের দিকে যাচ্ছেন, একটা সামনে সাত ছিল, সাতটা যখন পিছনে ফিরে বললেন হে গৌসে পাক, আপনাকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি, তখন আমার গৌসে পাক হতস্তম্ভ হয়ে গেলেন, অবাক হয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন, ছাদে উঠলেন, ছাদে উঠে দেখছেন যে কি হয়ে গিয়েছে, আপনার আরাফাতের ময়দানে সবাই দণ্ডায়মান আছে। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিচে নেমে ইনার আম্মি হুজুর উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু রহমতুল্লাহি তাআলা আলাইহাকে বললেন যে আম্মু হুজুর, যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করে দেন, ওয়াকফ করে দেন, আমি বাগদাদ শরীফে যাব, ইলমে দিন অর্জন করব। তো সৈয়দি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মি হুজুর বললেন যে আমার প্রিয় বৎস সন্তান, এর কারণ কি? তখন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ঘটনাটা পুনরাবৃত্তি করলেন। তখন তিনার আম্মু হুজুর উমের খায়ের ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহা অজর নয়নে কি করলেন, কান্না করলেন। তো শেষ পর্যন্ত আমার গোসে পাকের আম্মি হুজুর অনুমতি দিয়ে দিলেন যে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা, যাও তোমাকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কী করে দিলাম, ওয়াকফ করে দিলাম। শুধু তাই নয়, বলা হচ্ছে জিলান শহর পর্যন্ত কী করে দিয়েছিলেন, এগিয়ে দিয়েছিলেন আমার গোসে পাককে। এবং উত্তরাধিকারী সূত্রে আমার গোসে পাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী ছিল, 80 দিনার ছিল, স্বর্ণের শিক্ষা ছিল, সেখান থেকে ইনার ভাইয়ের জন্য 40 দিরহাম রেখেছিলেন, আর 40 দিরহাম ইনার আম্মি হুজুর জুব্বার বগলে বিশেষ জায়গায় কী করে দিয়েছেন,
সেলাই করে দিয়েছেন।
যেটা আমার হুজুর বলেছেন যে 60 জন আর যারা আল্লাহ পাকের নাফরমানি করতো, মানুষের সম্পদ লুটন করতো, মানুষ
ডাকাতি করতো, জি,
এই একটি বাক্যের কারণে, সত্য বলার কারণে, আসলে বিষয়টা এখানে এমন জায়গায় আসছে, আসার সাথে সাথে যখন বলা হয় যে বাকাতের সর্দারের মধ্যে একজন, ডাকাতদের মধ্যে একজন এসে জিজ্ঞেস করছেন আমার গোসে পাককে যে আপনি, আপনার কাছে কী আছে, আমার গোসে পাক বলছেন যে আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা আছে। তখন এটা ইনি তেমনভাবে নেন নাই, যে ছোটো বাচ্চা খামকে আলী মনে করে চলে গেলেন। পুনরায় আরেকজন আসলেন,
জি,
সেম একই প্রশ্ন করলেন, আমার গোসে পাক সৈয়দি গোসে পাক একই উত্তর দিলেন। শেষে যখন সর্দারকে একথা জানানো হলো, সর্দার ডাকলেন আমার গোসে পাককে, আমার গোসে পাক উপস্থিত হলো, সর্দার তার লুণ্ঠনকৃত সম্পদগুলো কী করছেন, মালগুলো ভাগ করছেন, আমার গোসে পাককে যখন জিজ্ঞাসা করলেন, আমার গোসে পাক একই কথা বলে দিলেন, যখন জুব্বাকুলে দেখা হলো দে হাই 40টি স্বর্ণমুদ্রা ছিল কেনে, তাই বৎস তোমাকে কোন জিনিসটা বাধ্য করেছে যে সত্য কথা বলার জন্য, তুমি তো চাইলে এটাকে কি করতে পারতে, না করতে পারতে,
জি লুকাতে পারতে,
কিন্তু সৈয়দি গোসে পাক বলছেন যে আমি আসার সময় মায়ের সাথে ওয়াদা করে
এসেছি,
কম মিথ্যা বলবো না। তো বাকাতের সর্দার আবেগ আফুল্ল হয়ে বলছেন যে তুমি একজন যে মায়ের ওয়াদা পালনের জন্য মিথ্যা বলনি, সত্যের আশ্রয় নিয়েছ, আর আমি একজন আল্লাহ পাকের নাফরমানি করে যাচ্ছি, আল্লাহ তাআলার অবদ্ধত করে যাচ্ছি, সাথে সাথে তওবা করেছেন। আল্লাহ আকবার, সবাই যে আমার হুজুর বলেছেন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসছেন। এখানে একটা জিনিস সবচাইতে বেশি একটা জিনিস বড় বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি যখন তিনি খিদমতের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিকে বেছে নেয়, যে উমের খায়ের ফাতেমা রহমতুল্লাহ তাআলা আমার গোসে পাকের আম্মি হুজুর, তিনিও বলেছিলেন যে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে কি করে দিলাম,
ওয়াকফ করে দিলাম,
করে দিলাম। আমার গোসে পাকও বলছেন যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সফর করব।
জি,
যে তার কারণে আলহামদুলিল্লাহ কি অনেক বড় খিদমত যে একই সময়ে 60 জনকে সংশোধন হয়ে আল্লাহর রাস্তায় চলে
আসে।
আসলে এই এক জায়গায় হাদিসে পাকের মধ্যে আসছে যে যখন বান্দা সত্য বলে তখন নেকি করে আর নেকি জান্নাত দেখায়, জান্নাতের দিকে দেখায়, যখন বান্দা মিথ্যা বলে তখন সে গুনাহ করে আর গুনাহ কী দেখায়, জাহান্নাম দেখায়। আর সত্যবতার সত্য কথা বলার এমন একটা ফজিলত আছে যে যখনই বান্দা সত্য বলে সত্য বলতে থাকে, সত্যের মধ্যে অটল থাকে, তখন আল্লাহ তাআলার নিকট সে সিদ্দিক হিসেবে কি হয়ে যায়, পরিচিত লাভ করে। এবং পক্ষান্তরে এর বিপরীতটা, যখন বান্দা যখন মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নেই, তখন বান্দা আল্লাহ তাআলার নিকট বড় কাজ্জাব হিসেবে মৃত্যুক হিসেবে পরিচিত লাভ করে। আজকে আমার সৈয়দি গোসে পাক রহমতুল্লাহ তাআলা এর যে আম্মি হুজুরদের যে শিক্ষা সন্তানকে যে গাইডনেস করেছেন, মাদানী চ্যানেলের দর্শক আপনাকে বলবো যে আপনি দেখুন না, যে মায়ের যে শিক্ষাটা আছে যে সন্তানকে সৎ শিক্ষা দিয়েছেন, সেটার ফলপ্রসূতিতে 60 জন ডাকাতের দল কি হয়ে গিয়েছেন, তওবা নসীব হয়েছেন। কিন্তু পক্ষান্তরে আমাদের অবস্থা সমাজের অঞ্চলের দেখেন না, মিথ্যার ছড়াছড়ি, আমরা মিথ্যার মধ্যে কি করছি, অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত, কেউ ব্যবসার মধ্যে, কেউ পরিবারের মধ্যে, কেউ মা বাবা সন্তানের সাথে। যেমন আপনি বললেন কিভাবে দেখেন না, যে মা যখন সন্তান কান্না করে, এটা আসলে কোনো বিষয় তুচ্ছ বিষয় মনে করে, মা সন্তান যখন কান্না করে ছোট শিশু, তখন মা তাকে কি করে মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে বৎস তোমাকে কিছু একটা দিব, তুমি কান্না করিও না, অথচ কিছু দিবেন না, আইনি শুধু কান্নাকে থামানোর জন্য মিথ্যার আশ্রয়। আর ব্যবসায়ী তার পণ্যকে কি করার জন্য, পণ্যের ত্রুটি গোপন করার জন্য, পণ্যকে কি করার জন্য, বাজারজাত করার জন্য মিথ্যার আশ্রয় নেই। এক একজন এক একভাবে মিথ্যার আশ্রয়, কিন্তু আমার সৈয়দি গোসে পাকের আম্মি হুজুর ওয়াদা নিয়েছেন সন্তান ছোট শিশু থেকে, তা আমাদের উচিত সর্ব অবস্থায় সত্য কথা বলা।
বেশক, এখানে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, মাহবুব বান্দা, তাদের চলার সময়ও দিনের খেদমত হয়ে যায়,
হয়ে যায়,
বলার সময়ও দিনের খেদমত হয়ে যায়, চাহনির মাধ্যমেও দিনের খেদমত হয়ে যায়। দেখুন কয়টা বাক্য, যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে, 40টি দিনার আছে,
আছে,
তো এই 2-3টা বাক্যের দ্বারা কত বড় দিনের খেদমত হয়ে গেল, দিনের ইসলামের ছায়া তলে কতজন বান্দা, আল্লাহ পাকের বান্দা তওবা করে আবার চলে আসলো। তো এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের কাজ। আল্লাহওয়ালারা এটাই চিন্তা করে যে কিভাবে নবীর উম্মতরা সংশোধন হয়ে যাবে, কিভাবে নবীর উম্মতরা সঠিক দিশা পাবে। এজন্যই দেখুন না, আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া অনেক সময় কিছু করেন না, শুধুমাত্র বসে আছেন, এটাও দিনের একটা খেদমত হিসেবে কাজ করে। ওনাকে দেখে অনেকে ঈমান নিয়ে আসে, ওনাকে দেখে অনেকে তওবা করে। আমার অনেক ইসলাম ভাই বলেন শুরুর দিকে বলতো যে, অনেক জিম্মাদারান বলতো যে আপনি যদি শুধুমাত্র আমাদের যে মাদানী লেবাস আছে, পাগড়ি শরীফ, এরপর আপনার যে লেবাস, এরপর আগে সাদা চাদর ছিল, মিসওয়াক শরীফ, এই সব কিছু যদি আপনি পরে শুধুমাত্র কোনো একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, এটা একটা দিনের খেদমত হিসেবে কাজ করবে। কেন, আপনাকে দেখে কেউ যদি সুন্নাতের প্রতি জজবা পায় আর সে যদি সে সুন্নাতটা গ্রহণ করে, তাহলে এটাও তো একটা দিনের খেদমত। আপনি দেখবেন যারাই দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে দেখে, তাদের মধ্যে কোনো না কোনো, সেটা ছোট থেকে ছোট হোক, কোনো না কোনো সুন্নাতের প্রতি তাদের আগ্রহ জন্মায়। আপনি দেখবেন আমার আত্মীয়ের মধ্যে একটা ছোট্ট ছেলে আছে, সে আমার আত্মীয় হয়, সে আমাকে পাগড়ি পরা অবস্থায় দেখে, সে এখন নতুন নতুন মসজিদে যাওয়া শিখেছে, হয়তো বা তার বয়স 8-9 বছর, এখনও নামাজ ফরজ হয় নাই তার উপর। তো সে নামাজ পড়তে যায়, সে রীতিমতো কিছুদিন আগে মানে সে কান্নাকাটি করতেছে, আমার থেকে একটা পাগড়ি নেবে, মানে তার মাকে বলতেছে যে আমি অমুক থেকে আমার একটা পাগড়ি দরকার, ওনাকে আমি পাগড়ি পরে নামাজ
পড়ি। লিয়াকত ভাই আমাকে আপনাকে ফলো করছে,
জি ফলো করছে। তো এটা বলতেছি যে দাওয়াত ইসলামী এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি যদি নেকির দাওয়াত নাও দেন আপনার বেশভূষা দেখে অনেকে নেকির দাওয়াত পেয়ে যাবে। তো এটাও তো অনেক বড় একটা দিনের খেদমত। তো এই জন্য যারা আল্লাহওয়ালা এদের মাইন্ডই থাকে কিভাবে আল্লাহ পাকের বান্দাদেরকে নেকি করাবে, কিভাবে আল্লাহ পাকের গুনাগার বান্দাদেরকে নেককার বানাবে, আর সেই মন মাইন্ড নিয়ে আজকাল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। তাই আমাদের উচিত আমরাও যাতে দাওয়াত ইসলামের ছায়া তলে এসে দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে এসে নিজেকে পরিবর্তন করি এবং অন্যজনের পরিবর্তনের মাধ্যম হই।
একটা বিষয় আমিও এখানে অ্যাড করব, আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম
জি
অল্প কিছুদিন পূর্বে, তো সে ক্লাস নাইনে পড়ে না, এবার পরীক্ষার্থী মনে হয়। সে বলছে যে আমি জাভেদ হুজুরের মতো হয়ে যাব।
আচ্ছা,
পরিবারের সব আমি চিনি না তাকে, সে আমার কাছে আসলো বসালাম, তারপরে সে যখন পরীক্ষা দিচ্ছে তাকে আমি ইনফ্রাদি কোশিশ করে বললাম যে তুমি ভালো করে পরীক্ষাটা দিয়ে দাও, এরপরে তোমার কি সামনে পরীক্ষা, ভালো প্রিপারেশন নাও, এরপর তোমাকে 63 দিনের তরবিতি কোর্সে পাঠিয়ে দিব। সে রাজিও হয়ে গেল। অর্থাৎ ফলো করছে আমাদেরকে, আমরা নিজেরাও জানি না যে আমাদের যে যে মাদানী লিবাস আছে লিবাসকে মানুষ কী করছে,
ফলো করে। জি,
একটা বিষয়। আরেকটা বিষয় এই যে ঘটনা থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে সৈয়দি গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মি হুজুর দেখেন তিনি খিদমতের জন্য সন্তানকে কী করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। আমার গোসে পাক সে শৈশবে বের হয়েছেন কিন্তু আর ফিরে আসেন নাই, আর ফিরে আসেন নাই। দেখেন এই একটা খিদমত, শুধু দিন ইসলামের জন্য, দিনের খিদমতের জন্য বের হয়ে গিয়েছেন, ইলমে দিন অর্জন করবেন এবং এটার কী করবেন,
প্রসার
করবেন। ঠিক আলহামদুলিল্লাহ এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে দাওয়াত ইসলামী এটাকে কী করে ধরেছেন, আঁকড়ে ধরেছেন যে পথহারা মুসলমান যারা পথ থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে, তাদেরকে সুশীতল ইসলামের ছায়ায় আনার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বর্তমান যুগের মধ্যে 3 দিনের সুন্নতে বড় কাফেলা দিয়েছে। যে এই সফরকে আমার সৈয়দি গোসে পাক রহমতুল্লাহ তাআলার এই সফরকে কী করছেন, আবার পুনর্জীবিত করছেন। শুধু তাই নয়, আরও দিয়েছেন এক মাসের মাদানী কাফালা দিয়েছেন, যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বন্ধু মহলকে আপনি এক মাসের মাদানী কাফালায় সফর করান। দেখেন ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যখন আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিবারের সবাই যারা আছেন সফর করবেন, শিখবেন, দেখবেন আপনাদের পরিবারে একটা ইসলামিক পরিবর্তন চলে আসবে।
বেশক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক আমাদের উচিত নেকির দাওয়াত দিয়ে যাওয়া, নেকির দাওয়াতের মাধ্যমে, আমার মাধ্যমে যদি একটা বান্দাও আল্লাহ পাকের সান্নিধ্যে চলে আসে, আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে আল্লাহ পাকের সন্তুষ্টির লাভের জন্য ব্যস্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন ওই যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, অথচ ওনার নেকির কোনো কমতি নাই আর ওনার প্রত্যেকটা নেকি ছোট থেকে ছোট নেকি মকবুল ছিল, এরপরও কাকে ওসিলা বানাচ্ছে, আমার সৈয়দে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে। তো আমরা যতই নেকি করি না কেন আমাদেরগুলো তো মকবুল না, কিন্তু কাল কিয়ামতের দিন অন্তত এটা তো বলতে পারবো যে হে আল্লাহ তোমার একজন পথহারা বান্দাকে আমরা নেকির পথ দেখিয়েছি, গুনাহের পথ থেকে ফিরিয়ে এনে তোমার পথে আমরা পরিচালিত করতে পেরেছি, সৌভাগ্য সেই লাভ করেছি। তো আমাদের উচিত নেকির কাজ করতে যাওয়া। আর আমার হুজুর যেটা বলেছেন, নেকির কাজ করা বা দিনের খেদমত করার ক্ষেত্রে সফরের বিকল্প নেই, যেটা আমিরুল সুন্নাত বলছেন যে সফর করো আর নেকির খেদমত করো। সফর করার মাধ্যমে নিজেও সংশোধন হওয়া যায়, অপরকে সংশোধনের মাধ্যম হওয়া যায়। তো এই জন্য দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে কী নাই, দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে সফরের একটি আলাদা ব্যবস্থা আছে, 3 দিনের সফর, 12 দিনের সফর, 1 সপ্তাহের সফর, 1 মাসের সফর, যা যেভাবে সুযোগ আপনারা সফরের মাধ্যমে নিজেকেও সংশোধন করতে পারবেন, অপর ইসলামী ভাইকেও সংশোধন করার চেষ্টা করতে পারবেন। ইনশাআল্লাহুল কারীম আরও আলোচনা হবে, আমাদের কাছে কিছু দর্শকের কল আছে, কলগুলো আমরা অনুষ্ঠানে সামিল করব। জি,
আমি মোহাম্মদ হাসান রংপুর তাজহাট থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমি মাদিনী চ্যানেল দেখি আর আমাকে অনেক ভালো লাগে।
আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল।
আমার নাম মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া কসবা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান শাহেন শাহে আউলিয়া দেখছি, ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে আমি একটি মানকাবাদ শুনতে চাই, ইমদাদুকুন ইমদাদুকুন।
আচ্ছা, ইমদাদুকুন ইমদাদুকুন, এই মানকাবাদটি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহুল করিম শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল।
আমি আরমোস থেকে মোহাম্মদ তাসিন হাসান আহার বলছি।
জি,
আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো ভালো লাগে।
আচ্ছা, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। নেক্সট কল।
কুমিল্লা থেকে বলতেছি যে শহীদুল ইসলাম, আমি একটি নাম শুনতে চাই জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তুমি দিলে সুযোগ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে, দিদারে রাসূল দ্বারা ধন্য করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করেছেন, জয়নাল আবেদিন ভাই অনুষ্ঠানের ব্যাপারে লিখেছেন মাশাআল্লাহ মারহাবা, মাহমুদুর রহমান ভাই আছেন, আলমগীর ভাই আছেন, তসনিম রাকিব ভাই আছেন, মাশাআল্লাহ আপনাদের সবাইকে খোশামদের। কালামের অনুরোধ এসেছে, আমার মেহবুব ভাই কালাম শুনিয়ে দিবেন।
رسول اللہ وسلم علیک یا حبیب اللہ جیبونے
ইমদাদ কর তেরে হাত
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক, গওসে পাক রহমাতুল্লাহি তাআলা এমন জাতে পাক যিনি হাজারো ডুবন্ত ব্যক্তিদেরকে উদ্ধার করেছেন, কালকে আমাদের দিনও উদ্ধার করবেন। তাহলে গওসে পাকের যদি এমন শান হয়, গওসে পাকেরও যিনি আকা, আমাদেরও যিনি আকা, ওনার শান ও মান কেমন হবে? গওসে পাক তো আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি গোলাম, তো গোলামের যদি এমন শান হয়, মুনিবের শান কেমন হবে? তো আল্লাহ করিম বাস আমাদেরকে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দামানে থাকার, সাচ্চা গোলাম হওয়ার সেই তৌফিক দান। আজকে বিষয় নিয়েছে আমরা গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। অনেকে বলেন যে শুধু আপনারা গোসে পাকের কারামত নিয়ে আলোচনা করেন, হয়তো উনি কারামতওয়ালা, শুধু কারামতওয়ালা, ওনার শুধু কারামত আর কিছু নাই। তো এই জন্য আজকের বিষয় এই জন্যই স্পেশাল, এই জন্যই রাখা হয়েছে যে আমার গোসে পাক শুধু কারামত দিয়ে ওলি হননি, বরং উনি দিনের খেদমতও করে গিয়েছেন। তো মাদানী চ্যানেল এটাই চায় যাতে আল্লাহর ওলিরা, সব আল্লাহর ওলি, সমস্ত আল্লাহর ওলি দিনের খেদমত করে গিয়েছেন। দিনের খেদমত করার দ্বারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার দ্বারাই তো ওনারা কারামত সম্পন্ন হয়েছেন। দিনের খেদমত না করলে কি কারামত সম্পন্ন হওয়া যায়? হুজুর,
কখনোই সম্ভব নয়। যিনি একাধারে 40 বছর এশারের ওযু ফজর নামাজ আদায় করেছেন,
আল্লাহু আকবার, আমরা পারবো
কারামত? দেখেন তো, এটা তো দেখা উচিত।
জি,
40 বছর একাধারে ইশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করা,
আল্লাহু আকবার, এটা কিন্তু চারটেখানে বিষয় না,
বিষয় না।
জি,
অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে তিনি 40 বছর যদি শুধুমাত্র ইবাদতে করেন, তাহলে সংসার জীবন তিনি কি অতিবাহিত করেন?
জি জি জি,
অনেকের প্রশ্ন আসছে,
বউ বাচ্চা আছে।
যালিকা ফযলুল দাখি উতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত দ্বারা, ফজল দ্বারা ধন্য করে থাকেন।
জি,
যেভাবে করা উচিত এভাবে করেছেন, শরীয়ত সম্মত করেছেন, আলহামদুলিল্লাহ সন্তান সন্ততিও রয়েছে, ওনারা এক একজন জগৎ বিখ্যাত বলি হয়েছেন, যিনি 13টি বিষয়ের উপর তিনি বক্তৃতা প্রদান করতেন।
আল্লাহ,
আল্লামা শাহরানি রহমতুল্লাহ তাআলা বলেন যে গোসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহ তাআলার মাদ্রাসায় লোকেরা তার কাছ থেকে তফসির, ফিকা এবং ইলমুল কালাম সহ অসংখ্য বিষয় সম্পর্কে জানার জন্য ভিড় জমাতেন। এক রওয়ায়েতের মধ্যে রয়েছে যে তিনি তফসির, হাদিস, ফিকা এগুলো দরস দিতেন, উসুল ফিকার দরস দিতেন, উসুল সম্পর্কে পড়াতেন, নাহু সম্পর্কে পড়াতেন, এবং জোহরের নামাজের পর তিনি বিশুদ্ধভাবে কুরআন পাকের তিলাওয়াতেরও শিক্ষা দিতেন। এবং আরও রয়েছে, শুধু তাই নয়, তিনি মানুষের মাঝে যখন তিনি তকরির পেশ করতেন, আমরা শুধু জানি হাদিস মানে রসুলের বাণী
বাণী,
কিন্তু হাদিসের অনেক অর্থ রয়েছে। এক অর্থ হচ্ছে আল ওয়াযু আত তকরিরু আর নসিহাতু, ওয়াজ, হাদিস এবং যেগুলার বক্তব্য যা কিছু হোক না কেন, সবগুলোকে হাদিস বলা হয়। কিন্তু রসুলের হাদিসগুলোকে মানুষের মাঝে প্রচার প্রসার করার জন্য, তাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য মাঠে ময়দানে কিন্তু কাজ করেছেন। এক রাওয়ায়েতের মধ্যে রয়েছে গোসে পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, মানুষের জ্ঞান বুঝেই তিনি এখানে কারি সাহেব এখানে একটা কোরআনের আয়াত আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, তিনি সেটার এগারোটি অর্থ মানুষকে প্রথমে বলেছেন, তফসির করেছেন এটা। এরপর তিনি চল্লিশটা এটার সমর্থনে আরো চল্লিশটি বিষয়ে কোরআন হাদিস দিয়ে আরো চল্লিশটি বিষয়ে তিনি মানুষকে বুঝিয়েছেন এভাবে। এটা এক রাওয়ায়াত। এবং অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে গোসফাক শাহিন সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তারা একটা আয়াতের চল্লিশটা অর্থ তিনি ব্যাখ্যা করেছেন। ওই সময় যারা যুগের বড় বড় যারা যুগশ্রেষ্ঠ আলেম যারা ছিল তারা মাঠে বসা ছিল, তারা বলেছেন যে যখন প্রথম তফসির করতে লাগলো এক আয়াতের, বলছে হ্যাঁ এটা অমুক কিতাবের মধ্যে আছে, এটা আমার জানা আছে। যখন দ্বিতীয়টি বললো এটা জানা আছে, তৃতীয়টি বললো, এরকম করতে করতে দশ এগারো বারো, এরপর বলছে এগুলোর প্রত্যেকে যেগুলো বলা হচ্ছে এগুলোর একটাও জানা নাই। তাহলে দেখুন এটাই হচ্ছে এলমে লুধুনি, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তার বান্দাদেরকে যখন দেওয়া হয় এমন এমন কথা বের হয় না যেগুলো মানুষ কখনো শুনেও নাই, কখনো কার কাছ কোনো কিতাবও পায় নাই, দেখেও নাই। তো এখন ওয়াজ মাহফিল এবং বক্তব্য মানুষকে হিদায়তের দ্বারা দায়ী, মানুষকে সৎপথ আহ্বান করা, এইগুলো করার জন্য ব্যক্তিটাকে অ্যাবসোলিউটলি আশিকের রসুল হতে হবে এবং জ্ঞানের গভীরতা থাকতে হবে। যদি জ্ঞানের গভীরতা না থাকে তাহলে কোরআন শরীফ পড়বে যে কুলেনাফ থিং রায়কাতুল মত মানুষ মরণশীল নাউজুবিল্লাহ বলে, তাহলে কোন জায়গায় কোন অর্থ বলা হচ্ছে যে কুলেনাফ থিং রায়কাতুল মত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর
স্বাদ গ্রহণ করতে
হবে। তো এটা না বলে উনি বলছেন, যা অন্য জায়গায় বলছেন যে আল্লাহ পাক মানুষের দর্জিশীলদের সাথেই আছেন, ইন্নাল্লাহা মা আসসাবিরিন, মানুষ মরণশীল। তাহলে বললো আরবি বললো একটা
অর্থ বললো আরেকটা
আরেকটা, তাহলে এইরকম যদি হয়ে যায় মানুষ বিপদগামী হয়ে যাবে। তো সেজন্য সত্যিকার অর্থে এই জন্য নো ইউ দেমসেলফ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, আগে আমাকে নিজেকে জানতে হবে তারপর আরেকজনকে জানতে হবে। কিন্তু গোসফাক শাহিন সাহেব নিজেও জেনেছেন মানুষকেও জানিয়েছেন এবং নিজেও মেনেছেন মানুষকে মানার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই জন্য গোসফাকের এক একটা মাহফিলের মধ্যে যখন ওয়াজ চলে আসতো 300-400 মানুষ এমনি অজ্ঞান হয়ে যেত। অনেকরা হয়েছে যারা এমন এমন নূরানি কথাবার্তা শোনার জন্য এক এক মাহফিলের মধ্যে 90,000-80,000 লক্ষ লক্ষ মানুষ একসাথে জমায়েত। এখন প্রশ্ন হচ্ছে তো একজন মানুষ যদি কথা বলে সামনে যারা আছে এরা বুঝবে, কিন্তু যারা পেছনে 80-90,000 লোক এরা কেমনে বুঝবে? কিন্তু গোসফাকের একটা কারামত হচ্ছে এটা, সামনে যারা আছে ওনারা যেমন বুঝেন, পেছনে যারা আছে তারাও
সমান।
এটা হচ্ছে বেলায়াত। এই জন্যই তো বলেছে যে আমার মুরিদ যদি পূর্ব দিকে থাকে, পশ্চিম থাকলে আমি পশ্চিম, আর মুরিদ পূর্বে থাকলে মুরিদের সতরের কাপড় যদি উপরের দিকে উঠে যায় আমি আব্দুল কাদের জিলানি বেলায়াতের হাত দিয়ে সতরের কাপড় টেনে দিব। এটা কি চারটিখানি কথা? নিজের কাপড় অনেকে নিজে পরে গিয়েছে, অনেকের
খবর থাকে না,
খবর থাকে না
যে
আমার সতর খুলে গিয়েছে। আর যিনি মুরিদের সতরের ব্যাপারে এত কেয়ারফুল, যেখানে সামান্য সতর খুলে যাচ্ছে যদি এত কেয়ারফুল হয় তো মুরিদ জাহান নামে যাবে, সেটা সেটার ব্যাপারে কতটুকু কেয়ারফুল হতে পারে?
আসলে আসলে দর্শক আমাদের উচিত পীরও এমন ধরা। আজকে তো আমরা পীরের কোয়ালিটি দেখি না, পীর ওই যে আকাশে উড়ে বাতাসে নড়ে এদিক সেদিক কত কিছু করে এরকম মানুষকে আমরা পীর বানিয়ে রাখি। তো এই জন্য পীর এমন বান্দাকে বানাই আমরা যে বান্দার মধ্যে পীরের যে শরায়েত আছে, পীরের যে শর্তগুলো আছে সেগুলো যাতে থাকে। কেননা আজকে সমাজের মধ্যে আসলের নকলও বের হয়ে গেছে।
এক নম্বর যদি দুই নম্বর থাকবে
অবশ্যই থাকবে,
দুই নম্বরে কোনো আবার তিন নম্বর নেই,
দুই নম্বরে তিন নম্বর নেই,
না এক নম্বরকে কপি করে সবাই,
দুই নম্বরকে কপি করে না। জি, তো দর্শক আমাদেরকে এক নম্বর খুঁজতে হবে, দুই নম্বরের পেছনে যদি দৌড়াই তাহলে আমাদের সময় ফুরিয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু এক নম্বরকে পাবো না আমরা। তো দুই নম্বরের পেছনে না দৌড়াই, এক নম্বরের পেছনে ছুটি। আর যেহেতু গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি যে কত বড় মাপের আলিম এটা জানার জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে রিসার্চ করে ওনার সমস্ত জীবনীকে একসাথ করে এটা প্রমাণ করেছেন যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বেলায়েতের উচ্চ মকামের পৌঁছে উচ্চ মকামের একজন আল্লাহর বলি। এবং বলা হচ্ছে যার কাঁধের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাক।
আল্লাহ গোসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানীকে বলতে বলতে শেষ হবে না। ভাজাতুল আসারের মধ্যে রয়েছে আমরা তো অনেকে আছে দেখি মাহফিল করি বা, কিন্তু ওনারা মাহফিল করছেন টাকার জন্য নয়,
জি
দিন ইসলামের খিদমতের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে জবানটা কেমন, হঠাৎ বৃষ্টি শুরু হলো, ভাষা রাস্তার মধ্যে রয়েছে, হঠাৎ বৃষ্টি শুরু হলো, এত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোসফাক শুধুমাত্র মাথা উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো যে আমি মানুষকে দিনের পথে আহ্বান করে যাচ্ছি, মানুষকে বলে যাচ্ছি, আমি মানুষকে একত্রিত করেছি কিছু শোনানোর জন্য, আর তুমি এসে এদেরকে ছত্রভঙ্গ করে দিবে, এতটুকু বলার সাথে সাথে মাহফিলের যতটুকু স্পেস রয়েছে ওইটার মধ্যে বৃষ্টি বন্ধ, বাইরে পড়েছে বৃষ্টি, এর মধ্যে পড়ে নাই। তাহলে দেখুন জবানটা কেমন, এটা থেকে যেটা বের হয় আল্লাহ পাক সেটা কবুল করেন।
আচ্ছা, এই জবানের পাওয়ার কেন এমন হয়েছে? আপনারও তো জবান আছে, আমারও তো আছে, মানুষেরও তো আছে, পাওয়ার তো এরকম না।
ওই যে যিনি এশারের হুজুর দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর, এরকম ট্রাই করলে জবান ইনশাল্লাহ হওয়ার
আশা হয়ে যায়। আসলে যারা আল্লাহ তাআলার ওলি হয়ে যায় তাদের জবান কুদরতি জবান হয়ে যায়, তাদের হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আল্লাহ তাআলার কুদরতি, সব কিছু আল্লাহ পাকের দয়ায় এমনভাবে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যাবে যা কোনো বান্দার আকলে আসবে না।
এজন্য বুখারী শরীফের মধ্যে রয়েছে, আপনি যেটা বলছেন এটা হাদিস শরীফ, ওটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। এটা বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাথে সাথে যখন সে সাপ্লিমেন্ট হিসেবে যখন সে নকল ইবাদত করবে, তসবিহ ওয়াজাইফ এগুলো যখন আদায় করবে, তখন আল্লাহ পাকের স্পেশাল দয়া তার মধ্যে এমন চলে আসবে যে তখন তার মুখটা আল্লাহ পাকের জবান হয়ে যাবে, তার হাতটা আল্লাহ পাকের কুদরতের হাত হয়ে যাবে। এই স্পেশাল ক্ষমতা আসার জন্য তো পীরের দরবারে যাওয়া। যেমন ইমাম শাহরানি রহমতুল্লাহ জন্যই বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, যেখানে মুসলিম বলেন অন্য ধর্মের সবাই তো পাই এক দরজা দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে একজন ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত সবচেয়ে বেশি লাভ করে ওই দরজা দিয়ে, তার পীরের দরজা দিয়ে বেশি লাভ করে তাকে।
বেশক বেশক মাশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে দিনী খেদমত নিয়ে, আর আমাদের উচিত যেহেতু প্রত্যেক মুসলমান আপন আপন জায়গায় একজন মুবাল্লিগ,
মুবাল্লিগ
এবং সবাইকে দিনের দায়ী হতে হবে, সবাইকে দিনের দাওয়াত দিতে হবে, দিনের খেদমত করে যেতে হবে, তো এই জন্য উচিত আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এখন আজকে আমরা গতকালও আলোচনা করেছিলাম গোসে পাকের সদ উপদেশ নিয়ে। আমরা সবাই উপদেশ দিতে খুব ভালোবাসি কিন্তু নিজে গ্রহণ করতে ভালোবাসি না, অপরকে শুধু বুঝাইতে, অপরের দোষ ত্রুটি, হ্যাঁ তুমি এটা কেন এরকম করো, এটা এরকম কেন করো না, নামাজ কেন পড়ো না, হ্যাঁ তারপর মিথ্যা কথা বলা কেন ছাড়ো না, অথচ নিজের মধ্যে এই গুণগুলো আছে, খারাপ গুণ ভালো গুণ না। তো এই খারাপ গুণগুলো নিজের মধ্যে রেখে যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে বলে যাই না কেন, তাদের মধ্যে প্রভাব পড়বে না, তাসির হবে না। যদি আমরা অন্যের উপর দিনের দাওয়াত দিতে চাই বা তাদেরকে দিনের দাওয়াত দিয়ে নেকির পথে আনতে চাই, তাহলে প্রথমত নিজেকে সংশোধন করতে হবে। নিজের মধ্যে খারাপই রেখে অপরকে যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতের কোনো প্রভাব পড়বে।
আমার গোসিপাক সৈয়দি গোসিপাক রহমতুল্লাহ তাআলা বলেন যে বিষয়ে যে সে নিজে আমল করে না,
জি
সে যদি মানুষের মাঝে নসিহত করে এটা কোনো প্রভাব বিস্তার?
বেশক, এটা আমরা গতকালও আলোচনা করেছিলাম জাভেদ ভাই।
জি,
তো গোসিপাক রহমতুল্লাহ তাআলা লিহি যেহেতু নিজে যা করতেন তা অপরকে করার জন্য বলতেন।
একটা যোগ কথা চাচ্ছি, আপনি যেটা একটু আগে বললেন যে গোসিপাকের জবান এবং জবান হয়েছে, আমাদেরটা হচ্ছে না কেন, এটার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমার আমির আহলে সুন্নাত। কিছুদিন আগে মাদানী মুজাকারার মধ্যে আমি এভাবে বলেছেন যে আল্লাহ পাক এই বয়সে আমাকে যে সম্মান যে মর্যাদা দান করেছেন, আমার বয়সে অনেক লোক আছে পৃথিবীতে তারা তোটুকু পায় নাই,
জি
আমি পানি চাইলে আমাকে তারা দুধ দিচ্ছে,
আল্লাহ
বাস আর এত দূরে যেতে হবে না, অনেক দূরে গোসপাতা হলো অনেক আলা বা আলা আরফা আলা, এত দূরে যাওয়ার দরকার নেই। আমির আহসুন যে কথা বলেছেন না, এটা যদি ফলো করে অনেক কিছু, চাইলাম পানি দিচ্ছে দুধ, কী জন্য? দালিকা ফদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যা কিছু তাকে দয়া দ্বারা দন্য। আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে না, আল্লাহ পাক দয়া করবেন যে দয়া দিয়ে, কোয়ালিটি দিয়ে না। কোয়ালিটি আসতে কতক্ষণ, আল্লাহ পাক দয়া যদি করেন কোয়ালিটি আসতে কতক্ষণ? বিভিন্ন আল্লাহর বলিরা ওনারা কি সবাই কি ইনস্টিটিউশনে কি পড়ালেখা করেছেন, সবাই বড় বড় বিশ্ববিদ্যালয়ে কি পড়ালেখা করেছেন বেলায়েত হওয়ার জন্য? আর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলে বেলায়েত আসবে, না আসলে পড়ো না। ওনারা সত্যিকার অর্থে ইলমে দিন অর্জন করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, মানুষকে দিন ইসলামের পথে আহ্বান করার জন্য, তা আমরা বিন মারুফ ওয়াতান হউন আলিল মুনকার, ভালো কাজের আদেশ হওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই সেন্টেন্সটা মাথায় রেখে, এই কনসেপ্টটা মাথায় রেখে সামনে দিকে এগিয়ে গেছেন, আল্লাহ পাক দয়া করেছেন। আর সব কিছুর পেছনে বললো যে আমার কোনো হাত নাই, আমি কিছুই নয়, সব কিছু আল্লাহ পাকের দয়া। আর ভুল করে আবার ভুল স্বীকার না করা সবচেয়ে বড় বোকামি। আমিরুল হাসান এই বত এই বয়স শেষে পর্যন্ত এখনও বলা যাচ্ছে কেউ যদি আমার যদি কোনো ভুল করে পেয়ে থাকো আমাকে সুন্দর করো, আমি নেব সেটা। কোনো একটা মিস্টেক করলে সাথে সাথে ক্ষমা চাচ্ছে যে এই জিনিসটা অন্য কোনো ব্যক্তির কাছে দেখি নেই এরকম, মানে এরকম একটা স্টেপে এসে এরকম একটা পর্যায়ে এসে নিজেকে এরকম ছোটো বাচ্চার মতো বলে যে আমার ভুল আমাকে ক্ষমা করে দিই, আসলে আমার একটা মিস্টেক হয়েছে, এটা সহজে কোনো ব্যক্তির মুখে আসে না। ভুল করার পরে বলেছে আসলে আমি বলতে গিয়ে হয়তো পেজটা এদিকে একটু উল্টা হয়েছে সেজন্য আমি এটা, তারপর স্বীকার করা যে আমি ভুল করেছি সেটা, যা দুঃসব বইয়ের। অথচ বইটা এমন একজন বন্ধু যেটা কখনো না বলে না, রাত তিনটায় যদি খুললেন তখন আপনি পড়তে পারবেন, সকাল অবধি পড়তে পারবেন, সারা রাত পড়তে পারবেন,
যে
এমন ইলমে দিন অর্জনের জন কিতাব হাদিসের কিতাব উসুলের কিতাব, যে এগুলো থেকে দূরে থাকার কারণে ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আমাদের মধ্যে শয়তান প্রভাব বিস্তার করে। মানে আমি তো অনেক পড়েছি, আমি তো অনেক জেনেছি, এখন শুধু মানুষকেই বলে যাব, সে মানুক আর না মানুক, আর আমার যেটা কনসেপ্ট আর আমার যেটা উদ্দেশ্য সেটা সফল হলেই হলো। আমার উদ্দেশ্য তো আমার আখের গোছানো, আখের গোছানো যদি উদ্দেশ্য হয় এখানে দিনের খেদমত কিছুই হবে না, আর দিনের খেদমত তখন হবে যখন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কাজ করবে।
বেশক,
আর যখন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কাজ করবে তখন পানি চাইলে দুধ আসবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকরা ভাই একটি কথা বলেছিলেন যে গোসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনে পাকের শিক্ষা দিতেন, আর বর্তমান যুগে এসে আমরা দেখছি যে আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার যে সংগঠন দাওয়াত ইসলামী, এটারও একটা দিনই কাজ হচ্ছে কোরআনে পাকের শিক্ষা দেয়া, ফ্রিতে সবাইকে কোরআনে পাকের শিক্ষা দিচ্ছে। যারা কোরআনে পাক আগে পড়েছে ভুলে গিয়েছে বা পড়তে জানেই না তাদেরকে ধরে ধরে কোরআনে পাক শেখানো হচ্ছে,
যেটাকে মাদ্রাসাতুল মদিনা
বালেগান বলা হয়। এছাড়া আমাদের একটি ডিপার্টমেন্ট আছে ফয়জান অনলাইন একাডেমি, এখানের মধ্যেও আপনারা ফি দিয়ে কোরআনে পাক শিখতে পারেন। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা অনলাইনের মাধ্যমে এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন, ফয়জান অনলাইন একাডেমি। অনেকে অনেক বাঙালি আমাদের বিভিন্ন দেশে আছে, সেখানে হয়তো বা বাঙালি ইসলামী ভাই পাচ্ছে না, তারা কোরআনে পাক শিখবে। হ্যাঁ, সেখানে সেই দেশের মানুষ আছে বা তাদের সাথে তাদের বন্ডিংটা ওভাবে হচ্ছে না, বা বন্ডিং হলো তারা চাচ্ছে না ওখানের মানুষ থেকে গ্রহণ করতে, তো আমি বলবো যে দাওয়াত ইসলামী অথেন্টিক একটি অর্গানাইজেশন, আপনারা এখানে একটি ব্যবস্থা আছে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে আপনারা এই ডিপার্টমেন্টের মাধ্যমে কোরআনে পাক সহিসুদ্ধ করতে পারবেন। এছাড়া নামাজ আছে, ওযু আছে, ফরায়েজ যেগুলো আছে সেগুলো আপনারা সংশোধন করতে পারবেন। তো দিনের খিদমত, পূর্বের বুজুর্গরা আমরা যখনই বুজুর্গানি দিনের সিরাত পড়ি, দিনের খিদমত ওনারা করেছেন ফরজিয়াতকে শিখিয়ে, তারপরে ওয়াজিবাতকে শিখিয়ে, সুন্নাতে মুয়াক্কাদাগুলোকে শিখিয়ে। এখন তো আমরা নফলের পেছনে দৌড়াতে দৌড়াতে, মুস্তাহাবের পেছনে দৌড়াতে দৌড়াতে, জায়েজ না জায়েজের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ফরজ ছুটে যাচ্ছে, ওয়াজিবাত ছুটে যাচ্ছে, সুন্নাতে মুয়াক্কাদা ছুটে যাচ্ছে, কী বলবেন আপনি?
আসলে কোনটা ওয়াজিব কোনটা ফরজ এটা বোঝার জ্ঞান না থাকলে তো মুস্তাহাব তো ওইটাকে ফরজ মনে করবে।
জি,
কারণ নামাজ ফরজ, ওজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। এখন যার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে উনি যদি ফরজগুলো আদায় না করেন তাহলে আটলান্টিক মহাসাগরের পানি সব গলা মাথার উপর দিলেও ফরজ আদায় হবে না, যেন ফরজ এটাকে ফরজটাকে ওইভাবে আদায় করতে হবে। এটা আমরা অনেক জায়গায় দেখেছি। গতকাল একজন ব্যক্তি, আল্লাহ পাক বরকতদান করুক, উনি কোরআন শরীফ জানত না, উনি মাদ্রাসাতুল মদিনায় বালেগানের মধ্যে এসে কোরআন পাক এটা কমপ্লিট করেছেন গতকালকের কথা রাতে। এক ইসলামী ভাই এদিকে যাওয়ার সময় আসার সাথে সাথে বলছে আমার ওস্তাদ উনি, বলছে উনি বয়সে অনেক বড়, উনি বলছেন ইনি আমার ওস্তাদ, আমার ইসলামী ভাই, উনি আমি ওনার মাধ্যমে কোরআন পাক তেলাওয়াত শিখেছি। তাহলে এই যে স্বতঃস্ফূর্তভাবে বলা, ওনার মুখে এক মুষ্টি দাড়ি, মাথায় টুপি, অথচ উনি একজন জেনারেল শিক্ষিত, তাহলে এই যে ব্যক্তির মধ্যে পরিবর্তনটা এসেছে কী জন্য? উনি ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, ওইটা তার মধ্যে ওই জ্ঞান তার অর্জন হয়েছে, সাথে সাথে খৌফে ইলাহি, আল্লাহ পাকের ভয়। আজকে যে জায়গার মধ্যে মানুষের জান মালে নিরাপত্তা নেই, সে জায়গায় যদি আমি হতাম আমার কী অবস্থা হতো? আল্লাহ পাক তো আমাকে সুরক্ষা রেখেছেন, তো তারপর আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। তাহলে দেখুন যে আল্লাহ পাক আমাদের কত শান্তিতে রেখেছেন, তারপরও আমরা নামাজ থেকে দূরে, সুন্নত থেকে দূরে। তাহলে আমার মধ্যে যে পরিবর্তন কখন আসবে? যখন সাকারাতের বিছানায় চলে যাব তখন পরিবর্তনের জন্য যদি সময় চাই, ওই সময় কি আমাকে আল্লাহ পাক দিবেন? তো এই যে কনসেপ্ট, এটা আমার মধ্যে না থাকার কারণে আজকে আমি মনে করছি না দুনিয়ার মধ্যে আমি অনেক বছর থাকবো, যখন বৃদ্ধ হয়ে যাব তখন না হয় নামাজ পড়ব, তখন না হয় মসজিদে যাবো ইবাদত করব। কিন্তু নামাজ তো অনেকে রয়েছে। প্রশ্ন হচ্ছে এক মাদানী মুজাকারার মধ্যে প্রশ্ন করেছিল যে যখন মানুষ সুস্থ ছিল তখন তার অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, এখন সে অসুস্থ হয়ে গিয়েছে, এখন কি সে সুস্থ অবস্থা নামাজগুলো কেমনে পড়বে? এখন সে অসুস্থ, এখন খুব টেনশনে পড়ে গেল, কী করা যায় কী করা যায়। আসলে মাদানী মুজাকারা যে জ্ঞানের ভাণ্ডার, এটা না বসলে বুঝতে পারবেন। এটা আমাকে আমাদের এক ইসলামী ভাই আল্লাহ আপনাকে জান্নাত নসিব, আমাদের ফাহিম ইমরান মাদানী রহমতুল্লাহ তাআলা আলাই, উনি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত আলা বাক
আমিন।
তো উনি বলেছেন আমাকে যে আমি তখন প্রথম তখন ইনভলভ হচ্ছি, যখন ওর সাথে আমার সাথে ওনার সাথে পরিচয়, উনি আমাকে বলতে লাগলাম যে আপনি মাদানী মুজাকারা দেখেন এখানে জ্ঞানের ভাণ্ডার। আমি বললাম যে আমি তো তেমন এতক্ষণ ধরে বসা আসলে দেখি দেখি চেষ্টা করো, আপনি যখন বলতে জ্ঞানের ভাণ্ডার বসলে বুঝতে পারবেন। আমি ঠিক আছে, যখন এখানে পরিবেশ যখন সৃষ্টি তখন বসতে লাগলাম, দেখতে শুনতে লাগলাম, তখন নতুন নতুন নিত্য নতুন মাস আলা যখন এখানে শুনছি তখন বুঝতে আসলে এটা জ্ঞানের ভাণ্ডার। যে এই যে মানুষ অসুস্থ হলেও যে পূর্বের নামাজ আদায় করতে পারবে না এরকম তো না, বর্তমান যেগুলো আমি নামাজ পড়ছি অসুস্থ অবস্থায়, এখন আমি দাঁড়াতে পারছি না, আমি বসে পড়বো, তো পূর্বের নামাজ যেগুলো এগুলো প্রত্যেক ওয়াক্তের মধ্যে এগুলো আদায় করবো। তাহলে এই যে জিনিসগুলো জানার জন্য, শেখানোর জন্য, আমাকে বোঝানোর জন্য একজন মানুষের দরকার।
জি,
কিন্তু শিখাবে কে? পাশে যারা আছে এরাও তো ওর মতো ইগনোর, ওর মতো জানে না ওই বিষয়ে, তারা করতে কি শিখাবে? তো তারা বলবো যে বই যেটা সামনে পায় এটা দেখে কোনোরকম বলতে এটা নাই, বা আর কোনোরকম যদি নাকেস আলে নাকেস ইলম ওইরকম ব্যক্তির কাছে যদি যাই, যার কাছে দিনের সম্পর্কে জ্ঞান নেই, দিনের খিদমত তো অনেক দূরের কথা, যিনি শরীয়ত সম্পর্কে ওয়াকিফাল নয়, তো তিনি বলবেন যে সমস্যা নাই, কাপড় খুলে ওনাকে গোসল দিয়ে তাড়াতাড়ি গোসল দিয়ে ফেলেন, সমস্যা নাই, চারদিকে তো কি আছে, পর্দা আছে। আসলে ওনার সতরের পর্দা নেই, চারদিকে পর্দা দিয়ে কি হবে?
বাইরের মানুষ থেকে সতরকে ঢেকেছে, নিজেদের কাছ থেকে সতরকে ঢাকে নাই।
তাহলে এই যে জ্ঞান না থাকার কারণে,
জি জি,
এটা হচ্ছে ইলমে দিন, এটা জানাটা, এই ইলমে দিনের এই জ্ঞানটা অর্জন করাটাই ফরজ। আমার পিতা লয়ার, আমার পিতা ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে যে ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে এমন কোনো এটা আমার জন্য ফরজ না। কিন্তু ইলমে দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক বিবেকবান পুরুষ এবং নারীর জন্য এটা ফরজ। এই জন্য এটাকে খাটোভাবে না দেখে, এটাকে সত্যিকার অর্থে আমার আমার পরিবর্তন এবং আল্লাহ পাকের ভয় এবং আখিরাতকে সজ্জিত করার জন্য আল্লাহ পাক আমাকে এখানে কী জন্য প্রেরণ করেছেন, আরামে কী করছি, এটা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই ইলমে দিনের প্রতি সে ধাবিত হবে। তখন গৌস পাকের কথা বললেও তার ভালো লাগবে, কেননা যিনি এতটা বছর মানুষকে দিনের খিদমত করেছেন, যিনি নিজের পরিবারকে ত্যাগ দিয়ে দিয়েছেন, নিজের মায়ের চেহারা দেখেন নাই, বলা হচ্ছে এখন না কিয়ামতের ময়দানে দেখা হবে, তাহলে এ থেকে বোঝা যায় ওনাদের কনসেপ্ট, ওনাদের দেখার আন্দাজটা কেমন, ওনাদের ভবিষ্যৎ প্ল্যানটা কী, যে আমি তোমার সাথে আমার আর এখানে দেখা হবে না বাবা, কিয়ামতের ময়দানে দেখা হবে। তার মানে দেখুন কেমন মা, যে কিয়ামতের ময়দানে দেখা হবে সেটা সুসংবাদ দিয়ে দিচ্ছেন, আর সন্তানও বলেন নাই আমি আপনাকে ছাড়া থাকবো কেমনি, আমি আর যাবো না পড়তে, এটা বলেন নাই, এটা কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আর হবে না কেন, যিনি আঠারো পারা কোরআন মায়ের গর্ভে থেকেই বুঝতে পেরে এসেছেন।
বেশক বেশক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে দিনী খিদমতের বিষয়ে বুঝিয়েছেন আমাদের ইকরাম ভাই। আসলে এই দিনের খিদমত এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, যারা করতে পারে তারা আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি দেখুন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, দরুদ জিকির এগুলো করলেন, সাথে সাথে যদি দিনের দাওয়াত দেন তাহলে এটাই আপনার জন্য কালকে আমাদের দিন নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। একটা বান্দা অনেক দিন রাত ইবাদত করে, বলা হচ্ছে না যে আবিদের চাইতে আলিমের মর্যাদা বেশি, আবিদের চাইতে আলিমের মর্যাদা বেশি, আলিমের ঘুমানোটাও ইবাদত। তো যারা ইলমে দিন অর্জন করে অপরের কাছে প্রচার প্রসার করবে তাদের মর্যাদা কেমন হবে? তো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথমে ইলমে দিন নিজে শিখে অপরকে শেখানোর সেই তৌফিক দান করুক। এই জন্য আমি বারবার বলছি, দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ফরজিয়াতকে শেখার জন্য অনেক বড় একটি সহায়ক ভূমিকা পাবেন, এবং আপনার যা অজানা জানার একটি মাধ্যম আপনি এই দাওয়াত ইসলামীতে পেয়ে যাবেন। এই জন্য দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসুন, দাওয়াত ইসলামের সাথে এঙ্গেজ হয়ে যান, ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। দিনের খিদমত করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে দিনী কিতাব। দিনী খিদমতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে দিনী কিতাব, যা আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া এই বয়সে এসেও করে যাচ্ছে। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া লোকসমাগমের কাছে যেতে পারছে না, কিন্তু উনি ওনার বয়ানের মাধ্যমে, লেখনির মাধ্যমে উনি দিনের যে খিদমত করে যাচ্ছে সেটা তুলনা উনি নিজেই। তো এজন্য আমরা যদি এই ওনার লিখনিগুলো পড়ে পড়ে নেকির দাওয়াত দিতে পারি, তাহলে ইনশা আল্লাহুল করিম আমাদের জন্য নেকির দাওয়াত দেয়া, দিনের খিদমত করা সহজ হবে। আজকে আমরা শিখি না, দেখুন আপনি একটা বিষয়ে তখনই এক্সপার্টাইজ হবেন যখন আপনার ভেতরে কিছু থাকবে। আপনি যে কোনো একটা দুনিয়াবী জিনিসের কথা বলুন, মার্কেটিং বলুন, আউটসোর্সিংয়ের কথা বলুন, বা যে কোনো আপনার প্রফেশনের কথা বলুন, আপনার যদি এই বিষয়ে নলেজ না থাকে তাহলে আপনি কীভাবে ডেলিভার করবেন? তো দিনের খিদমত করার জন্য দিনই যে বিষয়গুলো আছে এগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, অন্তত বেসিক কিছু তো আমাদের জন্য আসলে নিজের ভেতরে রাখতে হবে। আমি একটা ইন্টারভিউটি দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই চোখে পড়ে। একবার এক নজওয়ান, সে মুসলমান, সে ইসলামকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে, তো সে একবার জনসাধারণের মাঝে ছড়িয়ে গেছে, ইন্টারভিউ নিচ্ছে সবার থেকে বেসিক জিনিস নিয়ে, যে ইসলামের বেসিক যে জিনিসগুলো, ইসলামের খলিফা, চার খলিফার নাম বলেন, বা সর্বপ্রথম খলিফার নাম কি, এরপর বলা হচ্ছে আমাদের সবার শেষে নবী কে এসেছেন, ওনার নাম কি, এখন কেউ কেউ হযরত আদম আলাইহিসসালামের নামও বলে ফেলতেছেন, আবার সর্বশেষ কে এসেছেন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও বলে ফেলতেছেন। এই হচ্ছে আমাদের বেহাল দশা,
মালাকুল মওতের নাম বলতে গিয়ে জিবরাইল এর নাম বলে দিচ্ছি।
জি, তো আমাদের এই বেহাল দশা যে নেকির দাওয়াত না দেওয়ার কারণে, দিনের খেদমত থেকে আজকে আমরা দূর হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের কেমন বেহাল দশা দেখেন। বেসিক নলেজটুকু আমাদের নাই, যেটা আমাদের পরিবার থেকে আসা উচিত ছিল, কিন্তু সেটা আমরা পরিবার থেকেও পাচ্ছি না, আর পাচ্ছি না তো পাচ্ছি না, নিজের আখিরাতকে পর্যন্ত বরবাদ করে ফেলছি।
আমরা ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে।
অবশ্যই। আচ্ছা আপনি একটু দেখুন না, যে নিজের নবীকে সেটাই যদি না জানে তাহলে কার সাফাতের সে আশা রাখছে?
এটা না শুধু লেখক ভাই, নবী তো এটা আমাদের প্রিয় নবী, যার কোনো ইমান আছে সেটা তো আছে। হজ করতে যাবে, হজ করার জন্য এখানে কী জন্য যাবে এত টাকা খরচ করে? মানে হজ এটা মানে এখানে করলে কি হয় না হুজুর, দেখেন না কোনো একটা ব্যবস্থা করতে পারেন কিনা, আপনি আমি আপনাকে খুশি করব, এই যে কনসেপ্ট।
জি,
হজ এটা ফরজ ইবাদত, যা সামর্থ্য মানদের জন্য,
কষ্টের কারণে যেতে যাচ্ছে না,
উনি বুঝে এত টাকা খরচ করে কোনো রকম এটাকে উল্টাই, মানে কোনো রকম করলে দেখুন দায়সারটা সারানোর জন্য উনি আবার যুক্তি দিচ্ছেন, আবার যুক্তি দাঁড় করাচ্ছেন, এই জন্য যে আমরা তো অনেকের মুখে শুনেছি যে গরিবের মেয়েকে যদি আমরা বিবাহ দেওয়ার জন্য আমরা যদি পার্টিসিপেট করি, সাহায্য হতে তাহলে হজের সওয়াব, তাই না? তাহলে দেখুন একটা হজ করতে গেলে আমাদের কমপক্ষে 6-7 লক্ষ টাকা লাগবে। এত টাকা না দিয়ে যদি কোনো গরিবের মেয়ে যদি 10,000 টাকা দিয়ে কাজ হয়ে যায় তাহলে টাকাটাও বেঁচে গেলো, সময়টাও বেঁচে গেলো, আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক থাকলো। তাহলে এই যে কনসেপ্ট, আসলে কী বলবা, হানায়ে কাবা যখন হাজিরা, যখন হানায়ে কাবা প্রথম দৃষ্টি দিবে হানায়ে কাবার মধ্যে, তখন ওই সময় যে দোয়া করা হবে ওই দোয়া কবুল হবে। এই জন্য আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই বলে যে এই অল্প সময়ের মধ্যে একটা দোয়া করবো, আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দেন,
যেটা আমি রসুলত শিখিয়েছেন আমাদেরকে।
তাহলে দেখুন এই যে তো এটা শিখবে কোত্থেকে? এটা শিখবে ইলমে দিন অর্জনের মাধ্যমে। এখন ইলমে দিন থেকে এত দূরে আমরা ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, আমরা বিভিন্ন চ্যানেল নিয়ে বসা আছি, কিন্তু ইলমে দিন অর্জন করা থেকে দূরে থাকার কারণে তো আমার সন্তান আজকে ইসলাম কী জিনিস, নবী কী জিনিস, খলিফা কে, খলিফা কীভাবে হয়েছে, বুজুর্গরা কেমন, অলৌকিক ক্ষমতা বলতে কী বুঝি, অলৌকিক এটা আবার কী কোন জিনিস, এই যে বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন প্রশ্ন, এগুলোর এতগুলো উত্তর তো মা বাবা নিজেরাও তো জানে না, সন্তানদেরকে শেখাবে কোত্থেকে?
আলহামদুলিল্লাহ
এই দাওয়াত ইসলামী আমাদেরকে এগুলো শেখাচ্ছে।
জি জি, আসলে আমাদের ঘরের মধ্যে থেকে দিনের খেদমত শুরু হয়ে যাওয়া উচিত। আমাদের ঘরের মধ্যে সন্তানদেরকে দিনের খেদমতের জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে দিনী বিষয়গুলো শেখানো, এটা আমাদের ঘর থেকেই আমাদের শুরু করা উচিত। এখন আমরা ঘরের মধ্যেই এই পরিবেশ সৃষ্টি করি না, দিনের খেদমত করবো কোথা থেকে? নিজের ঘরের মধ্যেই আমার দিনই পরিবেশ নেই, তো বাইরে গিয়ে দিনের খেদমত করবো কোথেকে?
কিন্তু সন্তানদেরকে গোসাপাকের নাম শেখানো উচিত।
জি,
গোসাপাক কি জিনিস? গোসাপাকের নাম স্মরণ করলে
শুধু তাই নয়, আমির রসুল তো এটাই বলেছেন যে ওই মহল্লায় ঘর বানাও বা ওই মহল্লায় ঘর নাও যেখানে আমার গোসাপাকের আশিক আছে, যেখানে গোসাপাকের ফাতিয়াখানি হয়, যেখানে ইয়া রসুলাল্লাহ নারা ধরিত হয়।
গিয়ারবি শরীফ প্রত্যেক মাসের গিয়ারবি শরীফ যার যতটুকু সামর্থ্য ঘরের মধ্যে প্রত্যেকের গিয়ারবি শরীফ এটা চালু করা দরকার।
অবশ্যই অবশ্যই।
সরকু সুদুরের মধ্যে রয়েছে এক মাদানী মুন্নি, ও কাপড় দ্রুত করে আসছিল, তো একজন বুজুর্গ আলেম উনি যাওয়ার সময় বুজুর্গ রহমতুল্লাহ তালাই উনি দেখে তাকে বলে যে মা তোমার পিতা ইন্তেকাল করেছে না? বলে যে হ্যাঁ আমার পিতা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, তুমি তার জন্য ইশারা স্বভাব করো। তখন মেয়েটা বলতে পারে যে হুজুর আমার বাসায় তোমার কিছুই নেই যে আমি ইশারা স্বভাব করবো, যে কিছু দিব, তো তোমার যা আছে যেটা আছে তুমি ওইটা দিয়ে ইশারা স্বভাব করো। তখন ওই ছোটো মেয়ে সে কী করলো, কাপড় ছিল কত গিয়ে কাপড়গুলো শুকাতে যাবে, তখন কাপড়গুলো নিয়ে ভালো করে নিংড়িয়ে পানিগুলো বের করার সময় আল্লাহ আমি এই পানিগুলো আমার পিতার জন্য ইশারা স্বভাব করলাম। জমিন থেকে তিন চারটা পিঁপড়া গর্ত থেকে বের হয়ে পানির সন্ধানে তারা বের হয়ে পানিগুলো পেল, এগুলো তৃপ্ত সহকারে পান করে চলে গেল গর্তের মধ্যে। আল্লাহ পাক এই কারণেই তার নিয়তের কারণে আর এই মখলুকগুলো পানি পান করে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তার পিতার কবরের আযাব মাফ করে দিল। এটাই হচ্ছে ইসালা সওয়াব, যার যতটুক সামর্থ্য আল্লাহ পাক কার কত বড় বড় বিশাল হাদিয়া এগুলো দেখেন না।
অনেক বড় গুনাহগারকে কুকুরকে পানি খাওয়ার কারণে, পানি পান করানোর কারণে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর বলিকে মহব্বত করার কারণে 100 জন খুনি ব্যক্তিকেও মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের বলিদের ঘরের দিকে শুধু সিনা করেছে আর সামান্য তফাত ছিল ওই বলি পর্যন্ত পৌঁছানোর, কিন্তু 100 জন ব্যক্তিকে খুন করেছে ওই এমন ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন। শুধুমাত্র আল্লাহর মাহবুব বান্দার দিকে সম্পর্ক স্থাপন করার জন্য তিনি যেতে লেগেছিলেন। তো আল্লাহ পাক বাস আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাকের দয়া ছাড়া কারো কোনো গতি নেই। আপনি আল্লাহ পাকের দয়া ছাড়া কালকে আমাদের দিন নাজাতও পাবেন না। অনেকে মনে করে যে আমার তো অনেক ইবাদত রিয়াজত আমার অনেক পরহেজগারিতা, না প্রিয় ভাই, আল্লাহ পাকের দয়া না থাকলে আপনার শত শত পাহাড় পরিমাণ ইবাদত কালকে আমাদের দিন কোনো কাজ আসবে না। শুনে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আমরা আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। জি,
وسلم عليك يا حبيب الله غوث پیا جیلانی امر غوث پیا جیلانی غوث پیا جیلانی امر غوث پیا جیلانی غوث پیا جیلانی امر غوث پیا جیلانی اولیاء دیر قرب تمی غوث اعظم دستگیر اولیاء دیر قرب تمی غوث اعظم دستگیر صوفی তুমি গোসে আজম দস্তগীর গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি তুমি সকল পীরদের পীর তুমি তো রোশন জমির তুমি সকল পীরদের পীর তুমি তো রোশন জমির খোদা বিরুদের সরদার তুমি গোসে আজম দস্তগীর গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি মৃতকে যেভাবে জীবিত করেছো সেভাবে মোর মৃতকে যেভাবে জীবিত করেছো সেভাবে মোর মৃত মনকে করো জীবিত সে আজম দস্তগীর গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি আতারে রে বাসনা মরণ যেন হয় মদিনায় আতারে রে বাসনা মরণ যেন হয় মদিনায় দয়া কর তার প্রতি আগসে আজম দস্তগীর গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি অলিয়াদের গর্ব তুমি গোসে আজম দস্তগীর অলিয়াদের গর্ব তুমি গোসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি সুফি গণের ইমাম তুমি গোসে আজম দস্তগীর গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি গোসে পিয়া জিলানি আমার গোসে পিয়া জিলানি
বাহ মারহাবা জি জাবেদ ভাই গোসে পাকের দিনে খিদমত
আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দিনে খিদমতের ধরন কেমন ছিল বলা হচ্ছে আমার গোসে পাক শাহিনশাহে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ 40 বছর বয়ান করেছেন
জি
জাহিরি এবং বাতিনি জ্ঞানের প্রসারের জন্য দরস শিক্ষাদাতা এবং এবং আরও বলা হচ্ছে রচনা ও সংকলন করা পাশাপাশি ওয়াস নসিহত করতেন শুধু তাই নয় আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বয়ান করতেন যে মাদ্রাসাতুল আলিয়া যেটা ছিলেন সেটা জায়গা সংকলন হওয়ার কারণে ওই জায়গা থেকে যে বিল্ডিংগুলো ছিল এগুলো ক্রয় করে ওয়াকফ করে দেন এবং যাতে মানুষের কী হয় ওয়াস নসিহতে বুঝতে পারেন শুধু তাই নয় আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নসিহত করতেন বলা হচ্ছেন লোকের সমাগম হতো প্রায় 70,000 ওই 70,000 লোক সমাগম হতো পাশাপাশি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়ানের মধ্যে শুধু উলামা ইকরাম ছিলেন না পাশাপাশি কী ছিলেন ফকি ছিলেন সুফিয়ানি ইকরামও ছিলেন শুধু তাই নয় গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়ানের মধ্যে বলা হচ্ছে 400 দোয়াত কলম ছিল যারা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণীগুলো কী করতেন সংরক্ষণ করতেন
যারা লিখতেন তারাও কিন্তু ওই যুগের অনেক বড় আলিম ছিলেন জি
বলা শুধু আরও বলা হচ্ছে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির 40 বছর বয়ানের মধ্যে বলা হচ্ছে এমন কোনো বয়ান ছিল না যেখানে বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে
বেশক
কেমন ইসলামের খিদমত আরও বলা হচ্ছে এমন কোনো বয়ান ছিল না যেখানে পাপিষ্ঠ গুনেহগার উম্মত তওবা করেন নাই
হ্যাঁ
তাহলে দিন ইসলামের জন্য 40 বছর নসিহত করেছেন তাও আবার সপ্তাহে 3 দিন করে কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসত বয়ান নসিহত এগুলো কী করার জন্য
জি
শোনার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য পাপিষ্ঠ যাদের ইসলামের সুশীতল ছায়া থেকে দূরে দিন ইসলাম থেকে দূরে শরীয়ত থেকে দূরে আল্লাহ পাকের পদত আহকাম থেকে দূরে তারা আমার ওই গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়ান শুনে কি হয়ে যায় তওবা নসিব হয়ে যায় দিনের কত বড় খিদমত তিনি করেছেন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি করেছেন দেখেন আসলে আমরা গোসে পাকের যারা আশিক আছি যে কোরআনের বিষয়ে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন কোরআনের আশিক ছিলেন বলা হচ্ছে 15 বছর যাবৎ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতি রাতে একটা কোরআনে পাকের খতম
সুবহানাল্লাহ
শুধু তাই নয় আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দৈনিক হাজার হাজার রফল নামাজ আদায় করতেন
বেশক বেশক
আমরা যারা গোসে পাকের আশিক আছি মহব্বতকারী আছি প্রেমিক আছি আমাদেরকে চাই যে নামাজের পাবন্দি হওয়া ফরজ নামাজের পাশাপাশি সুন্নতের কি হওয়া পাবন্দি হওয়া নফলের পাবন্দি হওয়া যেটার মাধ্যমে আল্লাহ তাআলা কি হয়ে যায় বন্ধু বানিয়ে নেয় নফলের মাধ্যমে আসলে বর্তমান আমাদের সমাজে নামাজের সংখ্যা খুবই বিরল যে আমার সৈয়দ গোসে পাককে আমরা যদি মহব্বত করি অনেকেই মহব্বত করে গোসে পাকের নিয়াজ এবং ফাতিহানির ব্যবস্থা করে থাকি কিন্তু নামাজের মধ্যে নাই আমার গোসে পাক তো বলে নাই যে এই নিয়াজ ফাতিহা করলে হয়ে যাবে
আমার গোসে পাক্তব নামাজের আশিক ছিলেন, কোরআনী পাকের আশিক ছিলেন। তো আমাদেরও উচিত ওই গোসে পাকের আদর্শকে আমাদের অন্তরে ধারণ করা, আমাদের আমলে নিয়ে আসা।
বেশক বেশক, আসলে জি ইকরাম ভাই, শেষ মাদানি ফুল কি দিবেন?
শেষ মাদানি ফুল এটাই বলবো যে গোসে পাক যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার মাযহাব ছেড়ে যান নাই,
জি,
আর আহমদ বিন হাম্বল তাঁর উপর কেমন দয়া করেছেন। বাচ্চাদুল আসারের মধ্যে রয়েছে লাবা আবুল হাসান আলী বিন হাইতি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি গোসে পাক সহ শেখ বাকা বিন বাতুর সাথে আমরা আহমদ বিন হাম্বলের মাজার শরীফে গিয়েছি জিয়ারত করার জন্য। তো ওনারা কিন্তু যেমন তেমন ব্যক্তি না যারা সাথে গিয়েছেন, ওনারও জগৎ বিখ্যাত বলি, আর যারা জগৎ বিখ্যাত বলি তাদের কাশ এমন যেগুলো সাধারণ মানুষ দেখে না ওনারা তা দেখেন। তো ওনারা দেখতে লাগলেন যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা মাজার শরীফ থেকে এসে গোসে পাককে দিদা দিলেন এবং তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে এভাবে বললেন এবং তাকে মুকুট পরিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে আব্দুল কাদের জিলানি, আমি ইলমে শরিয়ত তরিকত এবং ইলমে হালের বিষয় দিতে আপনার মুখাপেক্ষি।
বেশক,
এখন প্রশ্ন হতে পারে উনি বড়, উনি আবার ছোটো, তো ছোটোর প্রতি কেমন মোহতাজ হবে? এটা এতটুকুই বোঝা যায়, দাদা এবং নাতি যা হবে, দাদা নানা যাবার নাতিকে খাঁদের মধ্যে নিয়ে নেই, যে নাতি এসেছে খুশি হয়ে যে ভালো রেজাল্ট করেছে খুশি হয়, ঠিক তদ্রুপ গোসে পাক আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন, এই জন্য আহমদ বিন হাম্বল খুশি হয়ে বলেছেন যে আমি আপনার মতো পেকে আপনি দয়া খুশিতে আত্মহারা হয়ে
যাবে
কিয়ামতের ময়দানে আপনাকে তো পেশ করবো,
জি
এই জন্য আপনি আমার মকসদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু শুনেছি আজকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সর্বোপরি এটাই বলবো যে দিনের ইলম আমরা অর্জন করি, দিনের খিদমতের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, ইনশাআল্লাহুল করিম এটি আমাদের দুনিয়া আখিরাতকে সফল করবে। আর একই বিষয় হচ্ছে যে গোসে পাক রহমাতুল্লাহি তাআলাহি দিনের খিদমত করেছেন ওয়াজ নসিহত দিয়ে। তো আজকে আমাদের সমাজেও বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হয় এবং আমাদের আম জনতা যারা আছে তারা ওয়াজ নসিহত শোনার চাইতে যে ওয়াজ নসিহতে গেলে আনন্দ পাওয়া যায় সেরকম ওয়াজ নসিহতে তারা যেতে চায়। মনে রাখবেন, যেখানে আপনার ইলম অর্জন হবে, যেখানে আপনার আখিরাত সুন্দর হবে, এমন ওয়াজ নসিহতের জায়গা আপনি খুঁজে নিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে, যেখানের ওয়াজ নসিহত শুনলে মানুষের মধ্যে ইশকে রসুল খৌফে খোদা তৈরি হয়, সৃষ্টি হয়, অন্তরের মধ্যে একটি বেচেন সৃষ্টি হয়, আখিরাতের দিকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য, আখিরাতের আখিরাতমুখী করার জন্য নিজের মধ্যে একটি জজবা পয়দা হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসুন, ইনশাআল্লাহ আমি আপনি আখিরাতকে সুন্দর করতে পারবো। আমাদের মুজাকারা এমন একটি মাধ্যম যেখান থেকে ইলমে দিন অর্জন করা যায়, যেটা আমার হুজুর বলেছিল যে ইলমের ভাণ্ডার। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া ওনার যে ইলমি ঝর্ণা এখানে বইতে শুরু করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মাদানী মুজাকারার মধ্যে অংশগ্রহণ করুন এবং আমাদের এই ট্রান্সমিশন ইনশাআল্লাহুল করিম 11ই রবিউস সানি পর্যন্ত চলমান থাকবে। বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে আগামী বৃহস্পতিবার রাত, দিবাগত রাত হচ্ছে গিয়াবী শরীফের রাত এবং আপনার জুমার দিন, এটা হচ্ছে দিন পড়েছে 11 রবিউস সানির। তো আপনারা যারা ফাতিয়া খানি, মিলাদ মাহফিল বা ওনার তাজকিরার আয়োজন করতে চান, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার জুমার মাগরিবের আগ পর্যন্ত এই সময়টুকুতে আপনারা করতে পারবেন। এছাড়া যে কোনো সময় আপনি ফাতিহা খানি করেন কোনো সমস্যা নেই, কিন্তু গিয়ারবি শরীফের রাত হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত। আল্লাহ করিম আমাদের সবাইকে গোসে পাকের ফাতিহা খানি করার, ওনার নিয়াজ করার, ওনার সিরাত থেকে কিছু হাসিল করার সে তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এই গোলা।